والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
অমর মনীষী আল ফারাবি।
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও চিন্তাবিদ অমর মনীষী আল ফারাবির জীবন, ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞানে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বের আলোচনায় আমরা আল ফারাবির সম্পর্কে সমসাময়িক যুগের কয়েকজন দার্শনিকের মতামত তুলে ধরেছিলাম। আজ শুনুন এ ধারাবাহিকের 12তম পর্ব। পরিবেশনা রয়েছে আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। আজকের যুগের রাজনীতি, নীতিশাস্ত্র, রহস্যবাদ দর্শন, অর্থনীতি, শিল্প এবং প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন শাখা, জ্যোতির্বিদ্যা প্রভৃতি ক্ষেত্রে ফারাবির মতামতকে উপেক্ষা করা যায় না। বিজ্ঞানের ইতিহাস ও দর্শনের ইতিহাসে ফারাবির অবদান চিহ্নিত করা ও পরিচয় করা, সময়ের প্রয়োজন অনুসারে বিভিন্ন ক্ষেত্রে তার অবস্থান ও মতামতের সমালোচনা ও বিশ্লেষণ করা, দর্শনের প্রতি ঝোঁক প্রবণতা ও সঠিকভাবে উপলব্ধির ক্ষেত্রে ফারাবির দর্শনের নীতিগুলো ব্যবহার করা প্রভৃতি এতটা গুরুত্বপূর্ণ যা রাজনৈতিক দর্শনে স্ট্রাউসের ছাত্ররা দেখিয়ে দিয়েছেন। তাই আজকের আধুনিক যুগে এসেও বিভিন্ন ক্ষেত্রে ফারাবির চিন্তা দর্শন অধ্যয়ন করা আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আলোচনা পর্যায়ে এসে আমরা ফারাবি সম্পর্কে ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি মরহুম ইমাম খোমেনির দৃষ্টিভঙ্গি খুব সংক্ষিপ্তভাবে উল্লেখ করব। তিনি ফারাবিকে দ্বিতীয় শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন। ১৯৮৯ সালের প্রথম দিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভের কাছে লেখা এক চিঠিতে মরহুম ইমাম খোমেনি ফারাবি ও ইবনে সিনাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ইমাম খোমেনি গর্বাচেভকে লিখেছিলেন, আপনি আদেশ দিতে পারেন যে আপনাদের চিন্তাশীল ব্যক্তিরা পশ্চিমা দার্শনিকদের বই ছাড়াও আল ফারাবি, বু আলি সেনা, মাসস দর্শন কর্মসমূহ সম্পর্কে গবেষণা করতে পারে, যাতে করে এটা স্পষ্ট হয়ে যায় যে কার্যকারণ যার উপর সকল জ্ঞান নির্ভরশীল সেটা যুক্তির বিষয়, ইন্দ্রিয় অনুভূতির ব্যাপার নয়। এছাড়া সোহরাওয়ার্দীর কর্ম ইশরাক দর্শনের ব্যাপারেও তাদেরকে অবগত করানো যেতে পারে। তারা আপনার নিকট ব্যাখ্যা করতে পারবেন যে বস্তু ও অন্যান্য বস্তুগত সত্তার অন্তরে আত্মা নামক এমন একটা নূরের প্রয়োজন যেটা ইন্দ্রিয় অনুভূতির ঊর্ধ্বে এবং নিজেকে নিজের সম্বন্ধে মনুষ্য সন্তানের অভিজ্ঞতালব্ধ সত্যের জ্ঞান ইন্দ্রিয় অনুভূতির বহির্ভূত বিষয়।
ইমাম খোমেনি রহমাতুল্লাহ আলাইহি গর্বাচেভকে লেখা চিঠিতে আরো বলেছেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দেয়া প্রয়োজন বোধ করছি যে আপনি পুনরায় একবার বস্তুবাদী ও খোদাই বিশ্ব দর্শনের দিকে দৃষ্টি নিবদ্ধ করুন। বস্তুবাদীরা তাদের বিশ্ব সম্পর্কিত দৃষ্টিভঙ্গিতে ইন্দ্রিয় অনুভূতিকেই জ্ঞানের মানদণ্ড মনে করে এবং যেটা ইন্দ্রিয় দ্বারা অনুভবযোগ্য নয় সেটাকে বিজ্ঞানের আওতার বহির্ভূত বিষয় বলে ভাবে। বস্তুগত অস্তিত্বকেই তারা সত্তা মনে করে এবং অবস্তুগত কোনো কিছুকে সত্তা সম্পন্ন জ্ঞান করে না। এ অনিবার্য কারণেই মহা মহিমান্বিত খোদা ওহি নবুয়ত ও পুনরুত্থান দিবসের অস্তিত্ব সম্পন্ন অদৃশ্য দুনিয়াকে তারা কল্পকাহিনী বলে বিবেচনা করে। অপরপক্ষে আধ্যাত্মিক বিশ্বদৃষ্টিতে ইন্দ্রিয় অনুভূতি ও বুদ্ধিমত্তা উভয়টি জ্ঞানের মানদণ্ডের অন্তর্ভুক্ত। যা কিছু বোধগম্য সেটাই বিজ্ঞানের অন্তর্ভুক্ত, হোক না তা অদৃশ্যমান। সুতরাং সত্তার আত্মিক ও বস্তুগত উভয় দিক রয়েছে এবং অবস্তুগত জিনিসও অস্তিত্বমান। এইভাবেই একইভাবে বলা যায়, বস্তু মনের উপর নির্ভরশীল, ইন্দ্রিয় জ্ঞান আজও জ্ঞানের উপর নির্ভরশীল।
ফারাবি সম্পর্কে অনেক গল্প কাহিনী প্রচলিত রয়েছে। এসব গল্প কাহিনী যারা বর্ণনা করেছে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ফারাবির লেখার প্রভাবও রয়েছে, ফলে সমাজ জীবনেও এসব বর্ণনার প্রভাব লক্ষ্য করা যায়। এর আগের আলোচনা অনুষ্ঠানগুলোতে আমরা ফারাবির জীবনের বিভিন্ন ঘটনাবলী ও তৎকালীন সমাজের বর্ণনা তুলে ধরেছিলাম। যদিও তথ্যসূত্রে মতভিন্নতা রয়েছে, তবুও ফারাবির জীবনের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। ফারাবির জীবনের এমন কিছু সন্দেহজনক ও অনুমান নির্ভর বিষয় রয়েছে যা পরবর্তীতে কল্পকাহিনী ও কিংবদন্তির রং ধারণ করেছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে কথা বলব। ফারাবি সম্পর্কে যেসব বিখ্যাত আখ্যান বর্ণিত হয়েছে সেগুলোকে এক ধরনের কিংবদন্তি হিসেবে বিবেচনা করা যেতে পারে। এর মধ্যে একটি হচ্ছে, বলা হয়ে থাকে ভাষা জ্ঞানে ফারাবি ছিলেন খুবই দক্ষ এবং তিনি ৭০টিরও বেশি ভাষায় অত্যন্ত পারদর্শী ছিলেন। তবে ৭০টি ভাষা জানার ব্যাপারে সন্দেহ থাকলেও এটা ঠিক যে ফারাবির রচনা সামগ্রী এবং বিভিন্ন আলোচনা থেকে বোঝা যায় তিনি বহু ভাষার সাথে পরিচিত ছিলেন।
সেই সময় পূর্ব ভূখণ্ড থেকে অর্থাৎ খোরাসান অঞ্চল থেকে পশ্চিমের মুসলিম খেলাফত অধ্যুষিত এলাকাগুলোতে ফারাবির ভ্রমণ কাহিনী থেকে জানা যায় যে তিনি বহু জাতিগোষ্ঠীর লোকের এবং বিভিন্ন ভাষার সংস্পর্শে এসেছিলেন এবং এই ধরনের যোগাযোগের কারণে তিনি অনেক ভাষার সাথে পরিচিত ছিলেন। তবে তিনি বহু ভাষা রপ্ত করেছিলেন বলে যে কল্পকাহিনী প্রচলিত রয়েছে তা আসলেও সঠিক না হওয়ার সম্ভাবনাই বেশি। সে কারণে তিনি যে প্রাচ্য ও পাশ্চাত্যের 70টি ভাষাকে রপ্ত করেছিলেন বলে যেসব গল্প ও কিংবদন্তি করা হয়েছে সেসবের প্রমাণ না ফারাবির নিজের রচনার মধ্যে পাওয়া যায় না তার সমসাময়িক লেখকদের কাজের মধ্যে পাওয়া যায়। ফারাবির ভাষা জ্ঞান এবং অনেক ভাষার উপর তার দক্ষতার কথা বলতে গিয়ে গ্রিক ভাষার সাথে তার পরিচিতির কথাও জানা যায়। ফার্সি ও বর্তমানে বিলুপ্ত সোগদিয়ান ভাষার সাথে ফারাবি ভালোভাবে পরিচিত ছিলেন এবং কিছুটা গ্রিক ভাষার সাথেও ফারাবির পরিচয় ছিল যা তার লেখার মাধ্যমে জানা যায়।
উদাহরণস্বরূপ, কাবুলে সংরক্ষিত হাতে লেখা আরবি পাণ্ডুলিপিগুলোর একটিতে আমরা জানতে পারি যে ফারাবি গ্রিক দেশে ভ্রমণ করেছিলেন এবং দর্শনের উপর পড়াশোনা শেষ করার জন্য 8 বছর তিনি গ্রিসে অবস্থান করেছিলেন। একই পাণ্ডুলিপিতে একজন খ্যাতিমান মুসলিম ইতিহাসবিদ সালাবুদ্দিন সাফাদির উদ্ধৃত করে বলা হয়েছে যে ফারাবি গ্রিক ভাষা থেকে দর্শন শিখেছিলেন এবং অন্যান্য ভাষার পাশাপাশি এই ভাষাও জানতেন। আরেক খ্যাতিমান লেখক কাজবিনী তার বইতে বলেছেন, ফারাবি কোনো মধ্যস্থতাকারী ছাড়াই অ্যারিস্টটলের রচনাগুলো গ্রিক থেকে আরবি ভাষায় অনুবাদ করেছিলেন এবং এসব বিষয় থেকে গ্রিক উৎসগুলোর মাধ্যমে ফারাবির দর্শন শেখার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এমনকি প্লেটো ও অ্যারিস্টটলকে কাছাকাছি আনার জন্য তার প্রচেষ্টা সম্পর্কে কিছু সন্দেহ দূর করতে পারে। কিন্তু এসব বিষয় বাদ দিয়ে বলা যায়, ফারাবির গ্রিক জ্ঞান তার রচনায় যেভাবে প্রতিফলিত হওয়া উচিত ছিল দুর্ভাগ্যবশত তা আশানুরূপ প্রতিফলিত হয়নি।
তো শ্রোতা বন্ধুরা, অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 13তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই পর্ব উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান। ইসলাম ধর্ম হজরত মারিয়াম সালামুল্লাহি আলাইহাকে অসাধারণ গুরুত্ব ও সম্মান দিয়েছে। তিনি হচ্ছেন একমাত্র নারী যার নাম সরাসরি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের 19তম সুরার নামকরণ করা হয়েছে এই মহা মানবীর নামেই। ইনজিল বা বাইবেলের চেয়েও এই নাম পবিত্র কোরআনে বেশি এসেছে। পবিত্র কোরআন হজরত মারিয়ামের চারিত্রিক পবিত্রতা ও ইমানের বিষয়ে সাক্ষ্য দিয়েছে, আর এ থেকেই হজরত মারিয়ামের উন্নত গুণাবলী ফুটে উঠেছে। মারিয়াম ছিলেন হজরত সুলাইমান নবীর বংশধর। তাঁর পিতা হজরত ইমরান ছিলেন মহান আল্লাহর একজন নবী। ইমরান ও তাঁর স্ত্রী হান্না অনেক বছর ধরে সন্তান কামনা করে আসছিলেন। একদিন ইমরানের কাছে মহান আল্লাহর ওই ওহী নাজিল হয় যে তোমাকে এমন এক পুত্র সন্তান দেয়া হবে যে রোগীদের আরোগ্য দান করবেন এবং আমার ইচ্ছায় মৃতদের জীবিত করবেন, আর ওই পুত্র হবেন বনি ইসরায়েলের মধ্যে আমার ধর্মপ্রচারক একজন নবী।
একজন নবী আসবেন এই সংবাদ ফিলিস্তিন সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ সময় ইহুদিদের মধ্যে যুদ্ধ জোরদার হয়েছিল। তারা হজরত ঈসা নবীর আগমনের প্রতীক্ষায় ছিলেন যাতে তিনি জুলুম থেকে তাদের মুক্তি দেন। বিবি হান্না গর্ভবতী হলে ইমরান ওহির আলোকে নিশ্চিত ছিলেন যে তার সন্তানই হবেন হজরত ঈসা। তাই তিনি নিয়ত করেন যে সন্তানকে আল্লাহর ইবাদত কেন্দ্রের সেবক হিসেবে ওয়াকফ করবেন। সূরা আল ইমরানের 35 ও 36 নম্বর আয়াতে এ প্রসঙ্গে এসেছে, স্মরণ করো সেই সময়ের কথা, ইমরানের স্ত্রী যখন বলল, হে আমার পালনকর্তা, আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম, তোমার ঘরের সেবার জন্য সবার কাছ থেকে মুক্ত রেখে আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞাত। অতঃপর যখন তাকে প্রসব করল বলল, হে আমার পালনকর্তা, আমি এক কন্যা সন্তান প্রসব করেছি। বস্তুত কি সে প্রসব করেছে আল্লাহ তা ভালোই জানতেন, সেই কন্যার মতো কোনো পুত্রই যে নেই, আর আমি তার নাম রাখলাম মারিয়াম, আর আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল থেকে।
বিবি হান্না ও ইমরান ভেবেছিলেন যে তাদেরকে যে সন্তানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা স্বয়ং ঈসার জন্মের, কিন্তু আসলে তাদের জন্য ওই প্রতিশ্রুতি ছিল পরোক্ষ প্রতিশ্রুতি তথা ঈসা নবীর নানা নানি হওয়ার প্রতিশ্রুতি। আল্লাহ চেয়েছিলেন মারিয়ামের মতো যোগ্য নারী ঈসা নবীর মা হিসেবে জন্ম নিয়ে মহান ঈসার জন্মের পটভূমি তৈরি করবেন। হান্না তার কন্যা সন্তান হওয়ায় ঘাবড়ে যান। সে যুগে এবাদত কেন্দ্রের সেবক হিসেবে কন্যা সন্তানকে নিয়োগ দেওয়ার প্রচলন ছিল না, তাই মারিয়ামকে এবাদত কেন্দ্রের সেবিকা হিসেবে দান করে নজর বা মান্যত পূরণ সম্ভব হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন হলেন। কিন্তু মহান আল্লাহ তার ওই নিয়ত কবুল করেছেন। হান্না কন্যার নাম রাখেন মারিয়াম। হযরত মুসা ও হারুনের বোনের নামও ছিল মারিয়াম।
বিবি হান্না তার নিয়ত বাস্তবায়ন করতে মারিয়ামকে ইবাদত কেন্দ্রে নিয়ে আসেন। মারিয়ামের পিতা ইন্তেকাল করায় তাকে ইবাদত কেন্দ্রে কার অভিভাবকত্বে সোপর্দ করবেন তা কখনো নির্ধারণ করা হয়নি। বনি ইসরায়েলের শীর্ষস্থানীয় ব্যক্তিরা ইমরান নবীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই মারিয়ামের অভিভাবক কে হবেন তা নিয়ে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হল। ফলে এই নিয়ে লটারি হয়। লটারিতে জাকারিয়া নবী এই সৌভাগ্য অর্জন করেন। তিনি সম্পর্কে ছিলেন মারিয়ামের খালু ও অন্যদের চেয়ে বেশি সম্মানিত। এর আগে কন্যা সন্তান হওয়ায় মারিয়ামকে ইবাদত কেন্দ্রের খাদেম করা হবে কিনা তা নিয়ে সেখানকার আলেমদের মধ্যে মতভেদ দেখা দেয়। এ অবস্থায় হজরত জাকারিয়া মারিয়ামকে ওই পবিত্র স্থানের খাদেম করার বিষয়ে আলেমদের রাজি করাতে সক্ষম হন।
পবিত্র কোরআনের দৃষ্টিতে তথা মহান আল্লাহর দৃষ্টিতে হজরত মারিয়াম যে অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারে ছিলেন তা বোঝা যায় সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াত থেকে। এ আয়াতে মহান আল্লাহ বলেছেন, অতঃপর তাঁর পালনকর্তা তাঁকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাঁকে প্রবৃদ্ধি দান করলেন, অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি। আর তাঁকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। অর্থাৎ মহান আল্লাহ নিজেই মারিয়ামকে লালন পালনের ভার নেয়ার কথা ঘোষণা করেছেন। তিনি তাকে অসাধারণ উন্নতি দানের কথা উল্লেখ করেছেন। আসলে এসব কারণেই হজরত মারিয়াম সালামুল্লাহি আলাইহা ইতিহাসের সেরা চার নারীর একজন। হজরত জাকারিয়া মারিয়ামের জন্য বিশাল ইবাদত কমপ্লেক্সের এমন এক স্থানে মারিয়ামের থাকার ঘর বানিয়ে দিয়েছিলেন যা ছিল পুরুষদের দৃষ্টিসীমা থেকে অনেক দূরে। জাকারিয়া যখনই মারিয়ামের কাছে তার ঘরে যেতেন তখনই দেখতেন সেখানে ঝুড়ি ভরা নানা ধরনের ফল, এবং সেসব ফল ওই মৌসুমেরও নয়। বিস্মিত জাকারিয়া একদিন প্রশ্ন করলেন, এসব ফল কে তোমাকে দেয়? মারিয়াম জবাব দিলেন, এসব আল্লাহর কাছ থেকে আসে, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাবি রিজিক দান করেন।
তাপসী মারিয়ামের ওই জবাব শুনে হজরত নিঃসন্তান বৃদ্ধ জাকারিয়া আল্লাহর কাছে সন্তান চাইতে উৎসাহিত হন। তিনি দোয়ার হাত তুলে বলেছেন, হে আমার পালনকর্তা, তোমার কাছ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। হজরত মারিয়াম এত উচ্চ আধ্যাত্মিক মর্যাদার অধিকারী ছিলেন যে ফেরেশতারা আল্লাহর কাছে তার উচ্চ মর্যাদার বা নৈকট্যের সাক্ষ্য দিয়েছেন। যেমন সূরা আলে ইমরানের 42 ও 43 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যখন ফেরেশতা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে নির্বাচিত বা পছন্দ করেছেন এবং তোমাকে পবিত্র পরিচ্ছন্ন করে দিয়েছেন, আর তোমাকে বিশ্ব নারী সমাজের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, হে মরিয়াম, তোমার পালনকর্তার উপাসনা করো এবং রুকুকারীদের সাথে সেজদা ও রুকু করো। এত সব শ্রেষ্ঠত্বের কারণেই মহান আল্লাহ হজরত ঈসাকে জন্মদানের জন্য তাপসী মরিয়ামকে মনোনীত করেছিলেন যাতে হজরত ঈসা তার রেসালাতের দায়িত্ব পালনে সক্ষম হন।
সূরা আলে ইমরানের 45 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন ফেরেশতাগণ বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে তাঁর এক বাণীর সুসংবাদ দিচ্ছেন যার নাম হল মসীহ, মারিয়াম তনয় ঈসা। দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত। এখানে বলা হচ্ছে যে পিতা ছাড়াই আল্লাহ মারিয়ামকে সন্তান দেবেন যার নাম হবে ঈসা। ঈসা নবীকে এখানে আল্লাহর কথা বা বাণী বলা হয়েছে, এটা বোঝাতে যে তিনি আল্লাহর সৃষ্টি, তিনি আল্লাহর পুত্র নন, মহান আল্লাহ পুত্রের মুখাপেক্ষী নন, এবং তার যদি কোনো পুত্রের দরকারও হতো তাহলেও তা কোনো মানুষের গর্ভে জন্মাবে কেন?
শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের আজকের আলোচনা শেষ করছি। যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
আদর্শ মানুষ গড়ার কৌশল। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার 11তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা শিশু কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে উৎসাহ দেওয়ার গুরুত্ব সম্পর্কে কথা বলেছিলাম। শিশু কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে শাস্তি প্রদান অত্যন্ত স্পর্শকাতর ও জটিল এক পদ্ধতি। এ পদ্ধতিকে যদি যথাযথভাবে ব্যবহার করা যায় তাহলে শিশু কিশোরদের আচরণে পরিবর্তন আনা সম্ভব। শিশু ও কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে বেত্রাঘাত বা কান ধরিয়ে উঠ বস করানো বা এ জাতীয় শাস্তি পুরোপুরি নিষিদ্ধ করা উচিত, নাকি সীমিত মাত্রায় এ ধরনের শাস্তির ব্যবহার থাকা উচিত? এ নিয়ে মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদদের মধ্যে কি কোনো ঐক্যমত রয়েছে? ফরাসি চিন্তাবিদ রুশোর মতে, কঠোর শারীরিক শাস্তি শিশু ও কিশোরদের মধ্যে ত্রাসের সঞ্চার করে ও তাদের ব্যক্তিত্বকে নড়বড়ে করে দেয় এবং এর ফলে তাদের মধ্যে দেখা দেয় অসন্তুষ্টি ও অভিমানের মতো আবেগ অনুভূতিগত ক্ষতিকর প্রতিক্রিয়া।
এটা স্পষ্ট যে সবসময় কেবলই স্নেহ ভালোবাসা ও সুকোমল আচরণ দেখিয়ে শিশু কিশোরদের আচরণে পরিবর্তন আনা যায় না। কখনো কখনো বাবা মা এবং শিক্ষকদেরকে কিছুটা কঠোর হতে হয় এবং কখনো কখনো হতে হয় কোমল, কারণ শিশু কিশোরদের সবসময় খুব আদর ও স্নেহে অভ্যস্ত করা হলে তারা হয়ে ওঠে আত্মকেন্দ্রিক এবং বড়দের সঙ্গে কথাবার্তায় ও আচরণে হয়ে পড়ে উদ্ধত প্রকৃতির। এ অবস্থায় তারা বড়দের আদেশ ও উপদেশ খুব কমই শুনতে চায়। তাই বাবা মা এবং শিক্ষকদের উচিত শিশু কিশোরদের সঠিক পথে আনার জন্য শারীরিক শাস্তি না দিয়েই বা তীব্র তিরস্কার না করে তাদের সঙ্গে কিছুটা কঠোর হওয়ার ভান করা ও প্রয়োজন মতো উপহার বা উৎসাহ দেওয়ারও উদ্যোগ নেওয়া। তাদেরকে সঠিক পথে আনতে প্রথমে কথা বলে ও নানা ধরনের উৎসাহ দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে এবং কখনো কখনো তাদের মৃদু তিরস্কারও করা যেতে পারে। আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিসসালাম বলেছেন, ক্ষিপ্ত হয়ে বা ক্রুদ্ধ হয়ে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেছেন, বুদ্ধিমান মানুষ আদব কায়দা ও প্রশিক্ষণ থেকে উপদেশ নেয়, আর চতুষ্পদ জন্তু ও জানোয়ারদেরই কেবল চাবুক মেরে শেখাতে হয়।
অনেক বাবা মায়ের এমন অভ্যাস রয়েছে যে সন্তানকে যে কোনো কিছু আদেশ দেওয়ার ভঙ্গিতে শেখাতে চান, যেমন অবশ্যই পড়াশোনা করবে ও নিজের কাজগুলো করবে বা অন্যদের সাহায্য করবে। এ ধরনের বক্তব্য বা সুর হচ্ছে অভিভাবক হিসেবে কোনো কিছু জোর করে চাপিয়ে দেয়া। যদিও তাদের এমন অধিকারও রয়েছে, কিন্তু জোর করে আসলে কিছু আদায় করা সম্ভব হয় না। মহানবীর জীবনী পর্যালোচনা করে জানা যায়, তিনি কখনো শিশু কিশোরদের কিছু শেখানোর ক্ষেত্রে শারীরিক শাস্তি প্রয়োগ করতেন না। কেউ তার শিশুকে শারীরিক শাস্তি দিয়েছেন বলে শুনতে পেলেও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে তাকে বাধা দিতেন ও প্রতিবাদ জানাতেন। আবু মাসউদ নামের এক ব্যক্তি তার এক দাসকে প্রহার করতেন। একদিন এমনই প্রহাররত অবস্থায় শুনতে পেলেন কেউ একজন বলছেন, আবু মাসুদ, আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন ও তাই তুমি তার এই দাসকে তোমার দাস হিসেবে পেয়েছ, তাই তাকে প্রহার করো না। ফিরে তাকিয়ে দেখলাম মহানবী আমাকে এই কথাগুলো বলছেন, আর আমিও তখন বললাম, আমি এই দাসকে আল্লাহর পথে মুক্ত করে দিলাম।
মহানবীর আহলে বাইতু শিশু কিশোরদের প্রশিক্ষণের ক্ষেত্রে শারীরিক শাস্তির বিরোধিতা করতেন। এক ব্যক্তি তার সন্তানের ব্যাপারে ইমাম কাজম আলাইসাল্লামের কাছে অভিযোগ করলে তিনি বলেন, সন্তানকে প্রহার করো না, তাকে সুশিক্ষিত করতে ওর সঙ্গে অভিমান করো, তবে এই অভিমান যেন দীর্ঘ সময় ধরে না হয়, যতই শিগগিরই সম্ভব তার সঙ্গে আবারও খাতির করবে। মারধর করে সন্তানকে ভীত সন্ত্রস্ত করা গেলেও তার আচরণে পরিবর্তন আনা সম্ভব হলেও তা তার মধ্যে বদ্ধমূল হবে না। বাবা মায়ের অনুপস্থিতিতে শিশু আবারও ওই নিষিদ্ধ কাজ করতে পারে অথবা অন্য অনেক গোয়ার তুমির করে তাদের মনে কষ্ট দিতে পারে। হযরত আনাস বিন মালিক শৈশব থেকে মহানবীর খাদেম ছিলেন। তিনি বলেছেন, কয়েক বছর মহানবীর খেদমতে ছিলাম, এ সময় তিনি কখনো আমাকে মন্দ কথা বলেননি এবং শারীরিক শাস্তিও দেননি।
আসলে শাস্তি দেওয়ার বিষয়টি খুব জরুরি প্রয়োজন না হলে প্রয়োগ করা উচিত নয়, আর প্রয়োগ করতে হলেও খুব কম মাত্রায় তা ব্যবহার করা উচিত। যখন স্নেহ ভালোবাসায় কাজ হয় না, কেবল তখনই এই পন্থার আশ্রয় নিতে হবে। ইসলামের প্রত্যাশিত শাস্তিতে শারীরিক শাস্তির স্থান নেই, কেবলই বিশেষ আকর্ষণীয় কোনো উপহার তাকে না দিয়ে বা তার প্রতি মনোযোগ না দিয়ে জরিমানা করে চেহারায় রাগের ভাব এনে বা তার দিকে থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়ে শাস্তি দেওয়া যেতে পারে। কখনো এমনও কথা বলা যেতে পারে যে তুমি যদি আর একবার ঘরের ভেতরে ফুটবল খেলো তাহলে তোমাকে আর ফুটবল দেয়া হবে না। শিশু কিশোর যদি খুব উশৃঙ্খল আচরণ করে তাহলে শাস্তি হিসেবে তার দিকে তাকানো বন্ধ করে ও কথা বলা বন্ধ করেও শাস্তি দেয়া যেতে পারে। এ অবস্থায় তারা ভাববে যে উশৃঙ্খলতা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই এবং বাবা মা বা অভিভাবকের কাছে ক্ষমাও চাইতে হবে। একই উদ্দেশ্যে শিশুকে তার প্রিয় খেলা খাবার ও খেলনা থেকে সাময়িকভাবে বঞ্চিতও করা যেতে পারে।
আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, সুন্দর আচরণ যাকে সংশোধন করতে পারে না তাকে ভালো মতো শাস্তি দেওয়া হলে সে তখন প্রত্যাশিত আচরণ করবে। শাস্তি দেওয়ার ক্ষেত্রেও প্রত্যাশিত নীতি মেনে চলা উচিত। কোনো শিশু যদি অসতর্ক হওয়ার কারণে একটি পাত্র ভেঙে ফেলে তাহলে এজন্য তাকে তিরস্কার করা উচিত নয় এবং এক্ষেত্রে তিরস্কার করা হলেও তা ফলপ্রসূ হবে না। তাছাড়া শাস্তি হতে হবে ভুলের বা অন্যায়ের সমানুপাতিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে শাস্তি দাও তাহলে তার পাপের সমানুপাতিক শাস্তি দাও। মনে রাখতে হবে, শাস্তি যেন শিশুর ব্যক্তিত্বকে আহত না করে ও তাকে অপমান না করে। শারীরিক শাস্তি মানুষের প্রতি অত্যন্ত অবমাননাকর এবং তার শাস্তিদাতার প্রতি অশ্রদ্ধা সৃষ্টি করে। শিশুরা বেশিরভাগ ক্ষেত্রেই কান্নাকাটি করে অপমান বোধের জন্য, তিরস্কারের জন্য নয়। শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
রংধনু। রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আজকের আসরে তোমাদের সঙ্গে রয়েছি আমি নাসির মাহমুদ,
আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
বন্ধুরা, তোমাদের মধ্যে এমন কাউকেই হয়তো খুঁজে পাওয়া যাবে না যে জীবনে পিঁপড়ার কামড় খায়নি, ঠিক না? হ্যাঁ, পিঁপড়া, পিঁপড়ে বা পিপিলিকা হলো ফর্মিসিডি গোত্রের অন্তর্গত সামাজিক কীট বা পোকা। এই গোত্রের অন্য দুটি কীট হচ্ছে বোলতা ও মৌমাছি। পিঁপড়ারা 100 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে বাস করছে। পৃথিবীর প্রায় সবখানে পিঁপড়া দেখা যায়। বিজ্ঞানীদের মতে প্রায় 22,000 প্রজাতির পিঁপড়া রয়েছে পৃথিবীতে।
পিঁপড়ারা সামাজিক পতঙ্গ, দল বল ছাড়া তারা চলতে পারে না, তাই সঙ্গী সাথীদের নিয়ে লাইন ধরে চলাচল করে। পিঁপড়ারা যেখানে বাস করে তাকে পিঁপড়া কলোনি বলা হয়। একটা কলোনিতে একজন রানী পিঁপড়া, কয়েকজন পুরুষ পিঁপড়া আর অসংখ্য কর্মী পিঁপড়া থাকে। কোনো কোনো কলোনিতে 10 লাখ পর্যন্ত পিঁপড়া থাকতে পারে। নারীরাই কলোনির সকল কাজ করে। তারা খাবার সরবরাহ করে, পিঁপড়ার ডিমের যত্ন নেয়, দুর্গ তৈরি করে, দুর্গ পরিষ্কার রাখে এবং কলোনিকে রক্ষা করে।
সাধারণভাবে পিঁপড়ারা 7 বছর পর্যন্ত বাঁচে, কিন্তু রানী পিঁপড়া 15 বছরের মতো বাঁচতে পারে। তারা খুব ব্যস্ত সময় কাটায়। অন্যদিকে পুরুষদের জীবন 8 সপ্তাহের বেশি হয় না। পুরুষ পিঁপড়াদের পাখা থাকে, তাই তারা কোনো কাজই করে না। পিঁপড়ার শরীর থেকে ফেরোমোনেস নামক এক ধরনের গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ বের হয়। যখন ওরা কোথাও যায় তখন সারা রাস্তায় ওটা লেগে যায়। ফেরার সময় সেই গন্ধ শুকে শুকে কলোনিতে ফিরে আসে।
বিস্ময়ের ব্যাপার হচ্ছে পিঁপড়াদের কোনো ফুসফুস থাকে না। ক্ষুদ্র এক প্রকার ছিদ্র দিয়ে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। পিঁপড়াদের রক্তের কোনো রং নেই। তাদের হৃৎপিণ্ড অনেকটা লম্বা টিউবের মতো। মাথা থেকে রঙহীন রক্ত দেহে যায় এবং আবার মাথায় ফিরে আসে।
বন্ধুরা, পিঁপড়া নিয়ে এসব কথা বলার উদ্দেশ্য তোমরা নিশ্চয় এতক্ষণে ধরতে পেরেছ। হ্যাঁ, আজকের আসরে আমরা পিঁপড়া ও এক অহংকারী রাজার গল্প শোনাব। গল্পটি লিখেছেন বাংলাদেশের শিশু সাহিত্যিক বিএম বরকতুল্লাহ। গল্প শেষে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
দেশে ছিলেন এক অহংকারী রাজা। প্রতি সপ্তাহে তিনি বনে যেতেন পশু পাখি শিকার করতে। একদিন একটা পিঁপড়া এসে বলল,
রাজামশাই, রাজামশাই, আপনি তো এ বনে শিকার করতে এসেছেন। আপনি বনে শিকার করতে আসলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। আমরা কি অপরাধ করেছি বলুন তো, কেন এত বড় ক্ষতি করে যাচ্ছেন আপনি?
রাজার নিচের দিকে তাকিয়ে বললেন,
কে কে তুই?
রাজামশাই, রাজামশাই, আমি আমি পিঁপড়া বলছি।
ও, তুই পিঁপড়া বলছিস? তা কি ক্ষতি করেছি আমি?
ওই যে আপনি যখন বনে শিকার করতে আসেন, তখন আপনার আর আপনার সঙ্গীতে পায়ের নিচে পড়ে অসংখ্য পিঁপড়া মারা পড়ে। এভাবে চলতে থাকলে আমরা তো আর বাঁচতে পারবো না, আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে রাজামশাই।
ও, আমি হলাম রাজা, শিকার করা আমার শখ, তোর মতো ছোট্ট পিঁপড়ার জন্য কি আমি শিকার করা বন্ধ করে দেব?
দেখুন দেখুন রাজামশাই, আমরা ছোট্ট বলে এত অবহেলা করবেন না, কিন্তু আমরা আমরা আপনার কোনো উপকারেও তো আসতে পারি।
এ কথা শুনে রাজা হো হো করে হাসতে শুরু করলেন। হাসতে হাসতেই বললেন,
তোরা করবি আমার উপকার?
তাহলে আপনার এত বড় রাজ্যে কি আমাদের একটু দাম নেই? আমাদেরকে থাকা হবে না? আমাদের আমরা কি বেঁচে থাকতে পারবো না?
তোদের আবার কিসের দাম? তোরা এত ছোট্ট যে আমার কোনো উপকার কিংবা ক্ষতি কিছুই করতে পারিস না। তোরা পায়ের নিচে পড়ে মরলে আমাদের কিছুই যায় আসে না।
রাজামশাই, রাজামশাই, বলে রাখছি উপকার করতে না পারি, তবে ক্ষতি কিন্তু আমরা ঠিকই করতে পারবো, বলছি কিন্তু, বলে দিলাম কিন্তু।
এ কথা বলেই পিঁপড়াটি পটাপট রাজার পায়ে কুটুস করে বসিয়ে দিল কামড়। রাজা ব্যথায় কুঁকিয়ে উঠে বললেন,
এত বড় সাহস তোর, আমার পায়ে কামড় বসিয়ে দিলি? আমি কোনো শত্রুকে বাঁচিয়ে রাখি না, এই নে তোর পুরস্কার।
এই বলে রাজা পা দিয়ে পিষে মাটির সঙ্গে মিশে ফেললেন পিঁপড়াটিকে। ওই পিঁপড়ার মৃত্যুতে অন্য পিঁপড়ারা খুবই কষ্ট পেল। তারা রাজাকে উপযুক্ত শিক্ষা দিতে মিটিং ডাকল। মিটিংয়ের সিদ্ধান্ত হলো রাজাকে শক্তি ও বুদ্ধি দিয়ে দেখিয়ে দিতে হবে যে পিঁপড়া ছোট হলেও তারা হেলাফেলা করার মতো জীব নয়।
যেমন কথা তেমন কাজ। দল বেঁধে পিঁপড়ারা চলল রাজপ্রাসাদের দিকে। গভীর রাত, রাজা রানী ঘুমিয়ে আছেন। রাজা ধর ফড়িয়ে বিছানা থেকে উঠে হাতে পায়ে চুলকাতে লাগলেন। অসহ্য হয়ে বাতি জ্বালালেন। দেখলেন পিঁপড়ারা দল বেঁধে তাকে আক্রমণ করছে। সহ্য করতে না পেরে চিৎকার চেঁচামেচি করতে লাগলেন রাজা। রানী লাফিয়ে উঠে বললেন,
কি হয়েছে আপনার, কি হয়েছে, এমন করছেন কেন রাজা মশাই?
রাজা আঙ্গুলে পিঁপড়ার দল দেখিয়ে বললেন,
দেখো দেখো আমার হাত পায়ের অবস্থা দেখো, ছোট ছোট পিঁপড়ারা কত ভয়ঙ্কর ভাবে কামড়াচ্ছে আমাকে। উফ, কি যন্ত্রণা রে বাবা, আমাকে বাঁচাও।
রানী দুহাতে সমানে পিঁপড়া মারতে লাগলেন। একটা মারেন তো দশটা এসে কুট্টুস কুট্টুস করে কামড়ায়। রাজার সঙ্গে সঙ্গে রানীও লাফালাফি শুরু করে দিলেন। তারপর ডাকতে লাগলেন চাকর বাকরদের। দৌড়ে এলো সবাই, এসে দেখে রাজা লাফাচ্ছেন আর সমস্ত শরীর চুলকাচ্ছেন। রানী ভয়ে পালঙ্কে পা তুলে বসে আছেন। মন্ত্রী পাইক পেয়াদা সবাই ছুটে এলো। রাজা তাদেরকে দেখে বললেন,
দেখো আমার সমস্ত শরীরে পিঁপড়ারা সমানে কামড়াচ্ছে, উফ, জ্বলে পুড়ে যাচ্ছে শরীর, আহ।
তারা রাজার পিঠ পেট চুলকে দিতে লাগলেন, কিন্তু রাজা আর থামেন না, লাফ দিতে দিতে নিজের জামা খুলে ফেললেন। একটু পর পর বলতে লাগলেন,
আমি আর সহ্য করতে পারছি না, সামান্য পিঁপড়ার কামড়ে এত জ্বালা, এত যন্ত্রণা, ওরে তোরা আমাকে বাঁচা, আমাকে খেয়ে ফেললো রে পিঁপড়াগুলো।
এভাবে চিৎকার চেঁচামেচি করে রাজা রাত কাটল। পরের দিন রাজদরবারে বৈঠকে বসলেন রাজা। হঠাৎ করে তিনি লাফিয়ে উঠলেন। এরপর মুখ বাঁকিয়ে পিঠ বাঁকিয়ে একে বেঁকে চুলকাতে লাগলেন রাজা। কোনো আলাপই করতে পারছেন না। পিঁপড়ারা রাজার পকেটে, হাত ও পায়ে, কানের নিচে, জুতোর ভেতরে ছুটোছুটি করে এমনভাবে কামড়াতে লাগলো যে আর বসে থাকার উপায় নেই। চুলকাতে চুলকাতে রাজা দৌড়ে গিয়ে লাফ দিলেন বাড়ির সামনের পুকুরে। এরপর একই ধরনের ঘটনা ঘটতে লাগলো বারবার। পিঁপড়ারা কেবল রাজাকেই কামড়ায়, আর কাউকে না। রাজার এ বিপদ দেখে ডাকা হলো কবিরাজকে। কবিরাজ পরামর্শ দিল রাজার পোশাক পুড়িয়ে ফেলতে হবে।
কবিরাজের হুকুমে পুড়িয়ে ফেলা হলো পোশাক, নতুন পোশাকেরও, কিন্তু এ পোশাক পরেও শান্তি নেই রাজার। অসংখ্য পিঁপড়া বসে আছে সব পোশাকের পরতে পরতে, পোশাক পরলেই কামড়ায় কুটুর কুটুর করে, কিচ্ছুতেই কিচ্ছু হচ্ছে না। অবশেষে মন্ত্রীদের পরামর্শে রাজপ্রাসাদী আগুনে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত হল। হাফ ছেড়ে বাঁচলেন রাজা, আর ঠোঁট বাঁকিয়ে বললেন,
পিঁপড়া মশাইরা এবার কামড়াবে কিভাবে, সব তো পুড়িয়ে ছাই করে দিলাম, রাজার সঙ্গে মশকরা।
পিঁপড়ারা আবার আলোচনায় বসল। রাজপ্রাসাদের আগুন দেওয়ার সময় কয়েক হাজার পিঁপড়া মারা যাওয়ায় তারা খুবই দুঃখ প্রকাশ করল। একই সঙ্গে তারা সিদ্ধান্ত নিল রাজার নতুন বাড়িতে গিয়ে আবার তাকে আঘাত করবে।
পিঁপড়ারা সব মরে গেছে মনে করে রাজা তার নতুন প্রাসাদে নিশ্চিন্ত মনে শুয়ে আছেন। এমন সময় শুরু হলো পিঁপড়াদের আবারও হামলা। রাজা পিঁপড়ার কামড়ে অতিষ্ঠ হয়ে কাপড় জুতো খুলে পাগলের মতো ছোটাছুটি করতে লাগলেন। রাজ্যে প্রচার হয়ে গেল রাজা পাগল হয়ে গেছেন, উদম হয়ে পথে ঘাটে ছোটাছুটি করছেন। এ পাগল রাজা দিয়ে তো আর রাজ্য চলবে না।
এসব শুনে রাজা বললেন,
সামান্য পিঁপড়ার জন্য আমার এত বড় বদনাম, রাজাগিরি চলে যাবে আমার, আমি পাগল?
এই কে আছিস, বনে আগুন ধরিয়ে দে, পিঁপড়ার বংশ ধ্বংস করে দেব আজ।
রাজার হুকুমে কর্মচারীরা বনে আগুন ধরিয়ে দিল। মুহূর্তেই পুরো বন পুড়ে ছাই হয়ে গেল। কিছু পশু পাখি পিঁপড়া মারা গেল, বাকিরা বন থেকে পালিয়ে চলে গেল লোকালয়ে। হিংস্র পশু পাখিদের দেখে রাজ্যের মানুষ ভয়ে ছোটাছুটি করতে লাগল। রাজার পাগলামি দেখে সবাই বলল,
এবার নিশ্চিত রাজা পাগল হয়ে গেছেন, রাজ্য বাঁচাতে হলে পাগলা রাজাকে নির্বাসনে পাঠানো ছাড়া আর কোনো উপায় নেই। এরপর রাজাকে এক বনে নির্বাসনে পাঠিয়ে দেয়া হলো।
রাজ্য আর ক্ষমতা হারিয়ে রাজা মনের দুঃখে বনে বনে ঘোরেন আর কাঁদেন। পেটে খাবার নেই, মনটাও ভালো না, একটা গাছের নিচে বসে আছেন তিনি। এমন সময় দেখতে পেলেন তার সামনে দিয়ে পিঁপড়ারা লাইন ধরে হেঁটে যাচ্ছে, ওদের মুখে খাবার। রাজা পিঁপড়াদের দেখে ভয়ে পা তুলে বসলেন, বললেন,
এই পিঁপড়ার দল, তোরা আমাকে রাজা থেকে পথের ভিখারি করেছিস, আবার কেন এসেছিস এখানে?
পিঁপড়ার রানী মুখ তুলে বলল,
আমরা তো বনেই থাকি, আপনি কি সেই রাজা যে পিঁপড়াকে ছোট বলে অবহেলা করতেন আর বিনা কারণে পিঁপড়াদের পায়ে পিষে মেরে আনন্দ করত, তারপর বনে আগুন ধরিয়ে সবাইকে মারতে চেয়েছিল?
এ কথা শুনে রাজা চুপ করে রইলেন। এ সময় পিঁপড়েদের রানী আরো বললেন,
আমরা তো আপনার অনেক বড় ক্ষতি করেছি, এবার করব উপকার।
অবাক হয়ে রাজা বললেন,
তোমরা আমার কি উপকার করবে পিঁপড়ে ভাই?
পিঁপড়ারা গাছ থেকে টাটকা ফল এনে দিল রাজার হাতে। ক্ষুধার্ত রাজা ফল খেলেন আর লম্বা একটা শ্বাস ফেলে বললেন,
দুনিয়াতে কেউই অপ্রয়োজনে আসেনি রে, ছোট বলেই কেউ খাটো নয়।
বন্ধুরা, এই গল্প থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আল্লাহর সৃষ্ট কোনো জীবই ছোট কিংবা শক্তিহীন নয়, তাই কাউকেই অবহেলা করা উচিত হবে না।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন?
আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, bangla@firsttoday.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি ইসলামী গান, আর গানটি লিখেছেন জাকির আবু জাফর, আর গেয়েছে শিশু শিল্পী মিফতাহুল জান্নাত।
মন কেন আজ যায় ছুটে যায়, মন কেন আজ যায় ছুটে যায় মরুর মদিনা।
সুদূর মদিনায়, এই পৃথিবীর সেরা মানুষ যেখানে ঘুমায়, মরুর মদিনায়। মন হলো আজ সবুজ পাখি, ওই মধু নাম ডাকি ডাকি, মন হলো আজ সবুজ পাখি, ওই মধু নাম ডাকি ডাকি, নামের সুরে রে দয়া মার, নামের সুরে হৃদয়া মার, আরো হয়ে যায় হৃদয়, আরো হয়ে যায় মন, কেন আজ যায় ছুটে যায় মন, কেন আজ যায় ছুটে যায় মরুর মদিনা, সুদূর মদিনায়। হৃদয় কেন হলো নদী, যায় বয়ে যায় নীরবধি, হৃদয় কেন হলো নদী, যায় বয়ে যায় নীরবধি, সে নামের প্রেমে পাগল নদী, সে নামের প্রেমে পাগল নদীর, দুকুল ভেঙে যায় নদীর, দুকুল ভেঙে যায়।
মিফতাহুল জান্নাতের চমৎকার কণ্ঠে গানটি শুনলে বন্ধুরা, আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের সব আয়োজন এক এক করে শেষ হয়ে গেল। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে। Thank you.
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո թանգագին բարեկամներ։ Ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամը։ Երեկոն ուրբաթ է 2025 թվականի հուլիսի 18-ը իրանական օրացույցով, 1404 թվականի թիր ամսվա 27-ն է Թեհրանում ժամը 18:55 րոպե։ Տաղավարում ձեզ համար սիրով աշխատում են Արփի Ալավերդյանը և Արթին Ալավերդյանը։ Այսօրվա հաղորդումները ձեզ կներկայացնենք հետևյալ ծրագրացանկով։ Նախ միասին կունկնդրենք գեղեցիկ երաժշտություն, ժամը 19-ին կհաղորդենք լուրեր, որին կհաջորդի այսօրվա մարնակատի առած քաղաքավարության հոդվածը։ Ծրագրի երկրորդ բաժնում ձեզ կներկայացնենք տարբեր թեմաներ շոշափվող հաղորդումներ, այդ թվում մի գավաթ անդոր հաղորդաշարի հերթական համարը, Հայաստանը ոչինչ չի ստանա Զանգեզուրի միջանցքից խորագրով հաղորդումը, ինչու է Վաշինգտոնը վախենում բրիքսից խորագրով հաղորդումը, Իրանցիների շրջանում խորագրով պոդքյաստը և Գազայի պատերազմում սիունիսների կորուստները ինչու է մեծացել խորագրով պոդքյաստը և այլն։ Շարունակեք ընկերակցել մեզ առաջիկա 2 ժամերի ընթացքում։